শ্রোতা বন্ধুরা, শান্তি আপনাদের সহবর্তী থাকুক। আল্লাহর নামে আপনাদের অভিবাদন জানাই। শান্তির আল্লাহ, যিনি ধার্মিকতার পথ প্রতিষ্ঠিত করেছেন, তিনি চান যেন প্রত্যেকেই সেই পথ সম্পর্কে জানতে পারে এবং আত্মসমর্পণ করে, এবং সত্যিকারের শান্তি যেন চিরদিন তাদের সাথে থাকে। আপনাদের অনুষ্ঠান ধার্মিকতার পথ নিয়ে আজ উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত। গত অনুষ্ঠানে আমরা শুনেছি মসিহের আসবার কথা ছিল, তার বিষয়ে নবী ইসাইয়া অনেক কিছু লিখেছিলেন। মসিহের জন্মের 700 বছর আগে আল্লাহ হযরত ইসাইয়ার মধ্যে দিয়ে প্রকাশ করেছিলেন যে কিভাবে গুনাহগারদের এই নাজাদদাতা আল্লাহর কাছ থেকে আসবেন, সতী কুমারী নারীর গর্ভে জন্মগ্রহণ করবেন, পাক জীবনযাপন করবেন এবং এমন সব কেরামতি কাজ করবেন যা আগে কেউ কখনো করেনি। কিন্তু নবী ইসাইয়া এটাও ভাববাণী করেছিলেন যে জগতের গুনাহের জন্য মসীহ কোরবানির ভেড়ার মতো নিজের রক্ত কোরবানি করবেন, আর তার কোরবানির সমাপ্ত হলে পর তিনি মৃত্যুর উপর বিজয় লাভ করবেন এবং জীবিত হয়ে কবর থেকে উঠবেন, এবং যারা তার উপর ঈমান আনবে তাদের সকলকে তিনি অনন্ত জীবন দান করবেন। আজ আমরা আল্লাহর আরেকজন মহান্নবী হযরত ইয়ারমিয়ার কিতাব থেকে আলোচনা করার পরিকল্পনা করছি। হযরত ইয়ারমিয়ার জীবনকাল ছিল হযরত ইসাইয়ার প্রায় 100 বছর পরে। আমরা ইতিমধ্যেই জেনেছি যে সে সময় থেকে ইসরায়েল আর একটি অভিন্ন জাতি ছিল না, এটি ইসরায়েল ও ইহুদা নামক দুটি ভিন্ন জাতিকে বিভক্ত হয়ে গিয়েছিল। ইয়ারমিয়ার সময়ে ইসরায়েলের রাজ্য, অর্থাৎ যা উত্তর দিকে অবস্থিত ছিল, তা ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ ইসরায়েলের লোকদেরকে তাদের শত্রুদের হাতে সমর্পণ করেছিলেন, কারণ তারা নবীদের তাবলিগ শুনে তার উপর ঈমান আনেননি এবং তাদের গুনাহের কারণে তওবা করেননি, আর এ কারণেই ইহুদি জাতির মধ্যে কেবলমাত্র ইহুদাই অবশিষ্ট ছিল। ইহুদা ছিল দক্ষিণ দিকের রাজ্য। ইহুদাই হল সেই জাতি যার মধ্যে দিয়ে আল্লাহ এই দুনিয়াতে মসীহকে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। হযরত ইয়ারমিয়া একজন ইহুদি ছিলেন। জেরুজালেম থেকে মাত্র 5 কিলোমিটার দূরের একটি গ্রামে তার জন্ম। হযরত ইয়ারমিয়ার পিতা বাইতুল মুকাদ্দসের একজন ইমাম ছিলেন। সে সময় জেরুজালেমের অধিকাংশ ইহুদিরাই তখন পর্যন্ত খুব ধর্মভীরু ছিল, তাদের পূর্বপুরুষদের পালন করা আচার অনুষ্ঠান পালন করত, কিন্তু আল্লাহর কালামের প্রতি তাদের কোনো মনোযোগ ছিল না। কিন্তু হযরত ইয়ারমিয়া ছিলেন এমন একজন যিনি আল্লাহর কালামের প্রতি যত্নশীল ছিলেন এবং এর বাধ্য হয়ে চলতেন। তিনি সেদিনের খোঁজ করছিলেন যে কবে আল্লাহ মসীহকে এই দুনিয়াতে পাঠাবেন। চলুন এখন শুনে নেওয়া যাক যে কিভাবে আল্লাহ হযরত ইয়ারমিয়াকে একজন নবী হওয়ার জন্য ডেকেছিলেন। হযরত ইয়ারমিয়া লিখেছেন,
মাবুদ আমাকে বললেন, তোমাকে মায়ের গর্ভে গঠন করবার আগেই আমি তোমাকে বেছে রেখেছি। তোমার জন্মের আগেই আমি তোমাকে আলাদা করে রেখে জাতিদের কাছে নবী হিসাবে নিযুক্ত করেছি। তখন আমি বললাম, হে আল্লাহ মালিক, আমি কথা বলতে জানি না, আমি তো ছেলে মানুষ। কিন্তু মাবুদ আমাকে বললেন, তুমি ছেলে মানুষ এই কথা বলো না। আমি যাদের কাছে তোমাকে পাঠাব তাদের প্রত্যেকের কাছে তুমি যাবে এবং আমি যা বলতে হুকুম করব তাই বলবে। তুমি তাদের ভয় করো না, কারণ আমি মাবুদ তোমাকে রক্ষা করবার জন্য তোমার সঙ্গে সঙ্গে আছি। তারপর মাবুদ হাত বাড়িয়ে আমার মুখ ছুলেন এবং আমাকে বললেন, এখন আমি তোমার মুখে আমার কালাম দিলাম। দেখো, উপরে ও ভেঙে ফেলবার জন্য, ধ্বংস ও সর্বনাশ করবার জন্য এবং তৈরি করবার ও স্থাপন করবার জন্য আজ আমি তোমাকে জাতি ও রাজ্যগুলোর উপরে নিযুক্ত করলাম।
এভাবে আল্লাহ হযরত ইয়ারমিয়াকে তার নবী হওয়ার জন্য ডেকেছিলেন। আল্লাহ তাকে নিযুক্ত করেছিলেন যেন তিনি তার নিজ জাতির লোকদের কাছে গিয়ে এ কথা ঘোষণা করেন যে তারা যদি তাদের গুনাহের জন্য তওবা না করে এবং সে পথ থেকে মাবুদ ও তার কালামের প্রতি না ফিরে আসে, তাহলে আল্লাহ তাদের শাস্তি দেবেন। হযরত ইয়ারমিয়ার এইসব কথা খুব অপ্রীতিকর ও কঠিন ছিল, কারণ ইহুদিরা একথা কখনই সহ্য করতে পারত না যদি কেউ তাদের বলত যে তাদের ধর্মীয় কার্যক্রম আল্লাহকে সন্তুষ্ট করতে পারে না। কিন্তু হযরত ইয়ারমিয়া খোশামতকারী লোক ছিলেন না। আর এভাবেই ২৪ বছর ধরে হযরত ইয়ারমিয়া জেরুজালেম এবং সমস্ত ইহুদার মধ্যে তাবলিগ করে গেছেন। তিনি এই বলে ঘোষণা করেছেন, আল্লাহ চান যেন আমি তোমাদের হুঁশিয়ার করি যে তোমরা যদি নিজেদের গুনাহের জন্য তওবা না করো এবং আল্লাহর কালামের প্রতি মন না ফিরাও, তাহলে আল্লাহ ব্যাবিলনীয় সৈন্যদের এ রাজ্য আক্রমণের অনুমতি দেবেন। তাতে তারা জেরুজালেম আক্রমণ করবে, বাইতুল মোকাদ্দস ও শহর উভয়ই পুড়িয়ে ধ্বংস করে দেবেন। এরপরে তারা তোমাদেরকে বন্দী করে দূরবর্তী কোনো দেশে নিয়ে যাবে। এসব কথাই হযরত ইয়ারমিয়া ইহুদায় বসবাসকারী ইহুদিদের কাছে তাবলিগ করতেন। চলুন হযরত ইয়ারমিয়া লিখিত কিতাব থেকে কিছু উদ্ধৃতাংশ পড়ে নেওয়া যাক, যেখানে তিনি তার স্বজাতীয় ইহুদিদের হুঁশিয়ার করেছেন। ইয়ারমিয়া লিখিত কিতাবের সপ্তম অধ্যায় থেকে আমরা পড়ব,
মাবুদ ইয়ারমিয়াকে বাইতুল মুকদ্দসের দরজায় দাঁড়িয়ে এই খবর ঘোষণা করতে বললেন যে ইহুদার যে সমস্ত লোক এই দরজাগুলো দিয়ে মাবুদের এবাদত করবার জন্য ঢোকে, তারা যেন মাবুদের কালাম শোনে। ইসরায়েলের মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি তোমাদের আচার ব্যবহার ও কাজকর্ম সংশোধন করো, তাহলে আমি তোমাদের এই জায়গায় বাস করতে দেব। মাবুদের ঘরের নাম নিয়ে বারবার যে মিথ্যা কথা বলা হয়, তোমরা তা বিশ্বাস করো না। যদি সত্যি সত্যি তোমরা তোমাদের আচার ব্যবহার ও কাজকর্মের পরিবর্তন করো এবং ন্যায়ভাবে একে অন্যের সঙ্গে ব্যবহার করো, যদি বিদেশী এতিম কিংবা বিধবাদের জুলুম না করো এবং এই দেশে নির্দোষের রক্তপাত না করো আর দেবদেবীদের পিছনে গিয়ে নিজেদের ক্ষতি না করো, তবে এই যে দেশ আমি তোমাদের পূর্বপুরুষদের যুগ যুগ ধরে বাস করবার জন্য দিয়েছি, এখানে আমি তোমাদের বাস করতে দেব। দেখো, তোমরা মিথ্যা কথায় বিশ্বাস করছ, কিন্তু তাতে কোনো লাভ নেই। তোমরা তো চুরি, খুন, জেনা ও মিথ্যা কসম খাও আর বালদেবতার উদ্দেশ্যে ধূপ জ্বালাও। এছাড়া যে দেবদেবীদের তোমরা চেনো না, তোমরা তাদের পিছনে গিয়ে থাকো। তারপর এসে তোমরা আমার ঘরে আমার সামনে এসে দাঁড়িয়ে বলো যে তোমরা নিরাপদ। তোমরা তা করো যাতে তোমরা ওই সব জঘন্য কাজ করে যেতে পারো।
এভাবে নবী ইয়ারমিয়া ইহুদিদের তিরস্কার করেছিলেন, যারা আল্লাহকে জানার ভান করত কিন্তু প্রকৃতপক্ষে তাদের কাজের মাধ্যমে তাকে অস্বীকার করত। ১৭তম অধ্যায়ে নবী ইয়ারমিয়া আরও যুক্ত করেছেন,
মাবুদ বলছেন, যে লোক মানুষের উপর ভরসা করে ও শক্তির জন্য নিজের শরীরের উপর বিশ্বাস করে এবং যার দিল আমার কাছ থেকে দূরে সরে গেছে, সে বদদোয়া প্রাপ্ত। অন্তর সবকিছুর চেয়ে ঠগ, তাকে কোনো রকমে ভালো করা যায় না। কেউ মানুষের দিল বুঝতে পারে না। আমি মাবুদ দিল খুঁজে দেখি ও মনের পরীক্ষা করি। আমি মানুষের চলাফেরা ও তার কাজের পাওনা অনুসারে ফল দিই।
এভাবে ইহুদার নিবাসীদের হুঁশিয়ার করার মাধ্যমে হযরত ইয়ারমিয়া তাদের জানিয়েছিলেন যে তোমরা যদি নিজেদের গুনাহের জন্য তওবা না করো এবং আল্লাহর প্রতি মন না ফিরাও, তাহলে ব্যাবিলনীয় সৈন্যরা বাইতুল মুকদ্দাস ও শহর পুড়িয়ে ধ্বংস করে দেবে আর তোমরা তাদের গোলাম হবে। এ বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন? আপনি কি মনে করেন যে ইহুদার লোকেরা এসব কথা যত্ন সহকারে মনোযোগ দিয়ে শুনছিল যা আল্লাহর নবী ইয়ারমিয়ার মুখ দ্বারা প্রকাশ করেছিলেন? তাদের মধ্যে বেশিরভাগ লোকেই এই হুঁশিয়ারির প্রতি কোনো মনোযোগ দেননি, এমনকি ইমামরাও হয়তো ইয়ারমিয়ার কথা বিশ্বাস করেনি। বরং যখন ইমামরা নবী ইয়ারমিয়ার এসব কথা শুনল, তারা তখনই তাকে গ্রেপ্তার করল, চাবুক মারল এবং শিকল দিয়ে সেদিন তার পা বেঁধে রাখল। ইমামেরা কোনোভাবেই একথা বিশ্বাস করতে পারল না যে আল্লাহ তাদের দুশমন ব্যাবিলনদেরকে জেরুজালেমে প্রবেশের অনুমতি দিতে পারে, যাতে করে তারা বাদশাহ সুলাইমানের দ্বারা নির্মিত বাইতুল মুকদ্দস এবং শহর ধ্বংস করতে পারে। তাদের চিন্তা অনুসারে এ ঘটনা কখনোই ঘটতে পারে না। তারা হযরত ইয়ারমিয়ার উপর রেগে গিয়েছিলেন, কারণ তিনি জেরুজালেমের ধ্বংসের বিষয়ে ভাববাণী করেছিলেন এবং আল্লাহর কালাম একটি কিতাব লিখেছিলেন। শুধুমাত্র জনসাধারণ এবং ইমামরাই আল্লাহর নবীর কথা গ্রহণ করতে অস্বীকৃতি জানাননি। এহুদার রাজা নিজেও সে কথা অস্বীকার করেছিলেন। প্রকৃতপক্ষে রাজা হযরত ইয়ারমিয়ার লিখিত কিতাবটি পড়ে সেটা ছুরি দিয়ে কেটে টুকরো করে তা ময়দানের আগুনের গামলায় ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এতে করে সম্পূর্ণ কিতাবখানা পুড়ে গিয়েছিল। এহুদার রাজা এটাই করেছিলেন। তিনি তার গুনাহের জন্য তওবাও করেননি এবং আল্লাহর কালাম গ্রহণও করেননি। হ্যাঁ, রাজা নবী ইয়ারমিয়ার লিখিত কিতাবখানা পুড়িয়ে দিয়েছিলেন, কিন্তু তিনি আল্লাহর আইন বাতিল করতে পারেননি। আল্লাহ হযরত ইয়ারমিয়াকে সে সকল কথা পুনরায় আরেকটি কিতাবে লিখে রাখার নির্দেশ দিয়েছিলেন। আপনি যদিও হযরত ইয়ারমিয়ার কিতাবটি অধ্যয়ন করেন, তাহলে আপনি দেখতে পাবেন কিভাবে এহুদার সেই রাজা, ইমামরা এবং জনসাধারণ নবী ইয়ারমিয়ার উপর অকথ্য নির্যাতন চালিয়েছিল। তারা প্রায়ই তাকে বন্দী করে রাখত। একবার তারা তাকে এক গভীর ও কাদায় পূর্ণ গর্তে ফেলে দিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে উদ্ধার করেছিলেন। তিনি একজন আফ্রিকানকে পাঠিয়েছিলেন যে তাকে সেই গর্ত থেকে টেনে তুলেছিল। কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার, তা হল যদিও অধিকাংশ ইহুদি নবী ইয়ারমিয়ার কথা শুনতে নারাজ ছিল, তার মানে এই নয় যে তারা কারো কথাই শুনত না। যারা নিজেদের নবী হিসাবে দাবি করত তারা তাদের কথা শুনত, কিন্তু তারা আসলে মিথ্যা নবী ছিল। কিতাব এ বিষয়ে আমাদের বলে যে এমন অনেক লোক ছিল যারা নিজেদেরকে আল্লাহ নবী হিসাবে দাবি করেছে, কিন্তু বাস্তবিক তারা ছিল ভণ্ড এবং প্রতারক, কারণ তাদের বাণীগুলো আল্লাহর কাছ থেকে আসত না। কাজেই নবী ইয়ারমিয়া যখন জেরুজালেমের প্রতি আল্লাহর শাস্তির কথা ঘোষণা করছিলেন, তখন মিথ্যা নবীরা এহুদার লোকদের বলছিল, না না, যে মহাবিপদের কথা ইয়ারমিয়া ভাববাণী করেছে তা কখনও ঘটবে না। ব্যাবিলনীয়রা কখনও জেরুজালেম ধ্বংস করতে পারবে না, কেউই আল্লাহর মুকদ্দসকে ধ্বংস করতে পারবে না, কোনো বিপর্যয়ই ঘটবে না, তোমরা কেবল শান্তিতেই থাকবে। উলফের সংস্কৃতিতে শান্তি দ্বারা সম্পূর্ণতাকে বোঝায়। তাদের সংস্কৃতিতে তুমি কেমন আছো, এ প্রশ্নের গতানুগতিক উত্তর হবে শান্তিতে আছি। কিন্তু হযরত ইয়ারমিয়া সকল ইহুদিদের উদ্দেশ্য করে বলেছিলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীরা যে কথা বলছে তা তোমরা শোনো না, তারা তোমাদের মনে মিথ্যা আশা জাগিয়েছে। তারা মাবুদের মুখ থেকে শুনে কথা বলে না, বরং নিজেদের মন গড়া দর্শনের কথা বলে। এই নবীদের আমি পাঠাইনি, তবুও তারা আগ্রহের সঙ্গে তাদের সংবাদ লোকদের জানিয়েছে। আমি তাদের কোনো কথা বলিনি, তবুও তারা কথা বলেছে। কিন্তু তারা যদি আমার সামনে দাঁড়াত, তাহলে আমার বান্দাদের কাছে তারা আমার কালামই ঘোষণা করত আর খারাপ পথ ও খারাপ কাজ থেকে তাদের ফিরাত।
এভাবে হযরত ইয়ারমিয়া ইহুদিদের সেসব লোকদের কথা থেকে সতর্ক থাকার হুঁশিয়ারি দিয়েছিলেন, যারা কেবল সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়ে বলে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত এহুদার বেশিরভাগ লোকেই আল্লাহর নবী হযরত ইয়ারমিয়ার হুঁশিয়ারিতে মনোযোগ দেননি। তার বদলে তারা মিথ্যা নবীদের কথা বিশ্বাস করেছিল। সে যাই হোক, একটা সময় পরে যখন খুব দেরি হয়ে গিয়েছিল, সে সময় রাজা, ইমামরা, জনসাধারণ এবং মিথ্যা নবীরা বুঝতে পেরেছিল যে কে আসলে সত্য আল্লাহর কালাম জাহির করেছিল। তারা তখন তা বুঝতে পেরেছিল, কারণ জেরুজালেম ধ্বংস হবার বিষয়ে নবী ইয়ারমিয়ার ঘোষণা করা প্রতিটি ভাববাণী পূর্ণ হয়েছিল। আল্লাহর কালাম সবসময় পূর্ণতা লাভ করে। চলুন শুনে নেওয়া যাক এ বিষয়ে কিতাব কি বলে।
সেই জন্য তার রাজত্বের নবম বছরের দশম মাসের দশ দিনের দিন ব্যাবিলনের বাদশাহ বখতে নাসার তার সমস্ত সৈন্যদল নিয়ে জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন। তারা শহরের বাইরে ছাউনি ফেলল এবং শহরের চারপাশে ঢিবি তৈরি করল। বাদশাহ সিদিকিয়ের রাজত্বের ১১ বছর পর্যন্ত শহরটা ঘেরাও করে রাখা হল। চতুর্থ মাসের নয় দিনের দিন শহরে দুর্ভিক্ষের অবস্থা এত ভীষণ হল যে লোকদের খাওয়ার জন্য কিছুই ছিল না। পরে শহরের দেয়ালের একটা জায়গা ভেঙে গেল। যদিও ব্যাবিলনীয়রা তখন শহরটা ঘেরাও করেছিল, তবুও রাতের বেলায় এহুদার সমস্ত সৈন্য বাদশার বাগানের কাছে দুই দেয়ালের দরজা দিয়ে পালিয়ে গিয়ে আরবার দিকে গেল। তারা সিদিকিওকে বন্দী করে হামা দেশের রিবলাতে ব্যাবিলনের বাদশার কাছে নিয়ে গেল এবং সেখানে তাকে শাস্তির হুকুম দেওয়া হল। ব্যাবিলনের বাদশা রিবলাতে সিদিকিয়ের চোখের সামনেই তার ছেলেদের হত্যা করলেন এবং এহুদার সমস্ত রাজকর্মচারীদেরও হত্যা করলেন। তারপর তিনি সিদিকিয়ের চোখ দুটা তুলে ফেলে তাকে ব্রোঞ্জের শিকল দিয়ে বেঁধে ব্যাবিলনে নিয়ে গেলেন এবং তিনি না মরা পর্যন্ত তাকে জেলখানায় রাখলেন। তিনি মাবুদের ঘরে, রাজবাড়িতে এবং জেরুজালেমের সমস্ত বাড়িতে আগুন ধরিয়ে দিলেন। সমস্ত প্রধান প্রধান বাড়ি তিনি পুড়িয়ে ফেললেন। বাদশাহর রক্ষীদলের সেনাপতির অধীনে ব্যাবিলনীয় সমস্ত সৈন্যদল জেরুজালেমের দেয়াল ভেঙে ফেলল। যেসব গরিব লোক শহরে পড়েছিল তাদের কয়েকজনকে ও বাদবাকি কারিগরদের এবং যারা ব্যাবিলনের বাদশার পক্ষে গিয়েছিল রক্ষীদলের সেনাপতি নবুসর্দন তাদের বন্দী করে নিয়ে গেলেন। কিন্তু আঙ্গুরক্ষেত দেখাশোনা ও জমি চাষ করবার জন্য কিছু গরিব লোককে তিনি দেশে রেখে গেলেন। এইভাবে এহুদার লোকদের বন্দী করে নিজের দেশ থেকে দূরে নিয়ে যাওয়া হল। এখানে আমরা দেখতে পাই আল্লাহ তার নবী ইয়ারমিয়ার মুখ দিয়ে প্রকাশিত প্রত্যেকটি ভাববাণী কিভাবে পূর্ণ করেছিলেন। তখন এহুদার সমস্ত লোক বুঝতে পেরেছিল যে হজরত ইয়ারমিয়ার সকল কথা ছিল সত্যের কালাম, কিন্তু তখন সে বুঝতে পারাটা আর কোনো মূল্য ছিল না, কারণ তখন তারা ব্যাবিলনীয়দের সৈন্যদের হাতে বন্দী হয়ে গিয়েছিল।
আমাদের এই পাঠ আজ কিভাবে সমাপ্ত করা উচিত? হতে পারে আমরা এই শিক্ষার মধ্যে দিয়ে শেষ করতে পারি যে শেষ বিচারের দিন আদমের প্রত্যেকটি সন্তান অবশেষে বুঝতে পারবে যে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা। কিন্তু আল্লাহ চান যেন আপনি এখনই উপলব্ধি করতে পারেন যে কোনটি সত্য ও কোনটি মিথ্যা, কারণ দুনিয়াতে আপনার জীবনকালে যে সত্যকে জেনেও আপনি তা ঘৃণা করছেন, হাশরের দিনে সেটি বুঝে আপনার তখন আর কোনো কাজে আসবে না। হাশরের দিনে তওবা করার আর কোনো সুযোগ থাকবে না, কারণ আপনার গুনাহের কারণে আপনি তখন বিনষ্ট হয়ে যাবেন। আর এ কারণে আল্লাহর কালাম বলে থাকে,
এখনই উপযুক্ত সময়, আজই নাজাত পাবার দিন। প্রিয় সন্তানেরা, তোমরা সব রুহকে বিশ্বাস করো না, বরং যাচাই করে দেখো তারা আল্লাহ থেকে এসেছে কিনা, কারণ দুনিয়াতে অনেক ভণ্ড নবী বের হয়েছে।
শ্রোতা বন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে 01905880851। আমি আবারও বলছি 01905880851। প্রিয় শ্রোতা বন্ধু, পরবর্তী পাঠে আমরা দেখব যেসব ইহুদিদেরকে ব্যাবিলনে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল তাদের পরবর্তী অবস্থা কি হয়েছিল। আল্লাহ আপনাকে রহমত দান করুন যেন আপনি আল্লাহর ওয়াদা বুঝতে পারেন যা নবী ইয়ারমিয়ার লেখার মাধ্যমে প্রকাশিত হয়েছে। মাবুদ আল্লাহ বলেছেন,
যখন তোমরা আমাকে গভীরভাবে জানতে আগ্রহী হবে তখন আমাকে জানতে পারবে।